সোমবার বাংলা 2 জ্যৈষ্ঠ 1418 এবং ইংরেজি 16 মে 2011 সাল। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এ অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। ক্যানবেরা এবং ক্যানবেরার বাইরে অবস্থানরত সকল বাংলাভাষীকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি ঢাকা থেকে আমি ওবায়দুল হক। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠান আমরা সাজিয়েছি বাংলাদেশেরই এক বিশিষ্ট গুণীজন, প্রকৃতিবিদ, জীববিজ্ঞানী, বিজ্ঞান লেখক দ্বিজেন শর্মার সাথে আলাপচারিতার ভিত্তিতে। বৃক্ষ সখা দ্বিজেন শর্মার জন্ম 1929 সালের 29 মে সিলেট বিভাগের বড়লেখা থানার শিমুলিয়া গ্রামে। তার শৈশব কেটেছে সিলেটেরই পাথারিয়া পাহাড়ের নিসর্গে। 1958 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর পাঠ নেন। একই বছর বরিশালের ব্রজমোহন কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন। 1962 সাল পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন। তারপর শিক্ষকতা শুরু করেন ঢাকার নটরডেম কলেজে। 1974 সালে সোভিয়েত প্রকাশনা সংস্থা প্রগতি প্রকাশনের অনুবাদকের চাকরি নিয়ে চলে যান মস্কো, থাকেন 91 পর্যন্ত। ঢাকায় ফিরে এশিয়াটিক সোসাইটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন কবছর। দ্বিজেন শর্মার অনুদিত বইয়ের সংখ্যা 30টি এবং মৌলিক বই 15টি। বন, প্রকৃতি ও আমাদের গাছপালা নিয়ে কথা বলবার জন্য বাংলা রেডিও ক্যানবেরার পক্ষ থেকে সম্প্রতি তার মুখোমুখি হই ঢাকায় সিদ্ধেশ্বরীতে অবস্থিত তার বাসভবনে। আসুন তাহলে শ্রদ্ধেয় দ্বিজেন শর্মার মুখেই শোনা যাক আমাদের শ্যামলী নিসর্গের স্বর্ণালী অতীত আর উদ্বেগজনক বর্তমানের কথা।
দেখো, আমাদের বাড়ি হচ্ছে সিলেটের পাতারিয়া পাহাড়ের খুব কাছে, এবং আমার ওখানে আমাদের কিছু জায়গা আছে। আমার বড়দা সেটা আবাদ করেছিলেন, সে প্রায় 30-40 একর হবে, বেশ বড় জায়গা। এবং সেই আবাদে আমিও ছিলাম, তখন আমি স্কুলে পড়ে ছোট ছিলাম, এবং ওখানে থেকেছি। মানে পুরো কৈশোরের অনেকটা সময় এই পাতারিয়া পাহাড়ের আমি কেটেছি, আমার কেটেছে আর কি। তো আমি গাছপালা প্রচুর দেখেছি, তখন তো এসব জ্ঞান ছিল না, উদ্ভিদ বিদ্যা কিছু বুঝতাম না, কিন্তু ওই ওই স্মৃতি মনে আছে। পরে আমি যখন উদ্ভিদ বিদ্যা পড়ি, তখন আমি আমি বারবার সেখানে গেছি এবং গাছপালা অনেক দেখেছি। এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত মোটামুটি বনটা অটুটি ছিল, এবং আমাদের বাড়ি থেকে বনের দিকে পূব দিকে 1 মাইল গেলেই বন শুরু হয়ে যেত। মাঝে মাঝে বাড়িঘর, ক্ষেত জমি, অজস্র গাছপালা, আর যত সামনের দিকে যাবে, পাহাড়ের দিকে যাবে, ততই গাছপালা, অজস্র গাছপালা এবং জীবজন্তু। যেমন পথের উপরে এক দঙ্গল বানর বসে আছে ওখানে, আর ওই পাহাড়ে আমি বাঘ থেকে শুরু করে হেন প্রাণী নাই যেগুলি তখন ছিল না, আর পাখি তার তো কোনো শেষ ছিল না। আমি কৈশোরেই কোনো কোনো গাছের সঙ্গে অ্যাসোসিয়েশন হয় হয়ে যায়, তো অস্পষ্ট ভাবে এগুলি মনে পড়ে। এখন আমি এগুলি খুঁজি, একটাও কোথাও আমি খুঁজে পাই না। এখন হয়েছে কি, আগে লোকজন এত তো টাকা পয়সা ছিল না সাধারণভাবে মানুষ, এবং এত বিলাস বেশনও মানুষের ছিল না। এখন স্বাধীন হওয়ার পরে আমাদের লোকজন বিদেশ যাচ্ছে, টাকা আসছে, গ্রামে সেই টাকা যাচ্ছে, বাড়িঘর বানাচ্ছে, ইট করাত কল সব বসে গেছে। এখন অনেকগুলি গাছ ছিল যেগুলো কোনো টিম্বার বেলুন নাই, তো সেগুলি লোকে ব্যবহার করত, তাও খুব কম, কারণ এত ওই সাংশ কত ছিল না, এত সোফা চেয়ার ড্রয়িং রুম এই বাক্স এইসব লোকে বানাতো না, শুধু প্রয়োজনীয় জিনিসটাই বানাতো আর কিছু না। তো বলে যে কাঠের যে ভালো কাঠের গাছ বাড়ি ঘরে লাগাতো সেটা, আর সামান্য কিছু আসবাবপত্রে, সুতরাং সেগুলো ব্যাপকভাবে কাটতো তাও না। আর অনেক বেশিরভাগ গাছই ছিল যেটার কোনো টিম্বার ভ্যালু নাই, এমনকি ফায়ারউড হিসাবে ব্যবহার করা যায় না, জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় না, কারণ এগুলি পুড়ে ধোয়া হয়, নানান প্রবলেম হয়, সব গাছে কিন্তু কাঠে কিন্তু জ্বালানি হয় না। আর কিছু গাছ আছে কাটা খুব মুশকিল, খুবই শক্ত এবং ফাড়া আরো শক্ত, এগুলি চিরাও যায় না, তো ওইগুলি লোকে কাটতো না, ওইগুলি পড়েই থাকতো, ফলে বন বৃক্ষে পরিপূর্ণ ছিল। এখন আধুনিক যুগ এসছে, লোকে দালান কোটা বানাচ্ছে, প্রচুর ইট বাটা হচ্ছে চতুর্দিকে, ইলেকট্রিক করাতকল বসে গেছে একদম আমাদের গ্রামের এখানেই, আর করাতকলে সব গাছই চিরা যায় আর ইট বাটায় সব গাছই পড়ে, তো ফলে ওইসব গাছ উজাড় হয়ে গেছে। এই সঙ্গে আছে বন বিভাগের দুর্নীতি এবং সংঘবদ্ধ বনদস্যু আগ্রাসন, এই সব মিলে পার্ক এখন প্রায় শেষ হয়ে গেছে। তুমি শুনে অবাক হবে যে আমার শৈশব স্মৃতি, আমি মস্কোতে থাকলে বিদেশের জন্য তো খুব একটা আকুতি হয়নি, নস্টালজিয়া একবারে আমাদের আচ্ছন্ন করে রাখে। একদিন হঠাৎ আমার একটা গাছের কথা মনে পড়লো, ওটা ছিল আমাদের বাড়ির কাছে, এটার ফুল, তারপর এটার ফল, এটার বিচি, এটা ওটা অনেক কিছুই আমার মনে পড়লো। তো আমি ছুটিতে দেশে সেই গাছটা খুঁজতে শুরু করলাম, তো ওই পাহাড়ে আবার গেলাম, ওখানে আমার এক ভাইয়ের ছেলে থাকে, তাকে বললাম, আমার এক বন্ধু আছে তাকে বললাম, তারা খুঁজে খুঁজে বললো যে না ওই ছিল, হ্যাঁ ছিল, এখন এটা তো পাই না, কিছু পাই না। তারপরে আরো চার পাঁচ বছর আরেকবার আমি বাড়িতে বেড়াতে গেছি, তখন আমার ওই ভাইয়ের ছেলে একটা ডাল নিয়ে এলো, দুটো ফুল বড় বড় সাদা, কি সুন্দর, এ দেখে দেখলাম এটা তো সেই ফুল না, কিন্তু এটার আরেকটা দুষ্প্রাপ্য ফুল, সেটা হলো আমাদের বুনো ম্যাগনোলিয়া, ম্যাগনোলিয়া টেরোকার্পা ডুলি চাপা, এই যে দেখো এটা ছবি তুলেছিলাম, তারপরে দুটো চারা এনে সেখান থেকে নিচে লাগাচ্ছি, একটা হলো ঢাকা ইউনিভার্সিটির কার্জনের বোটানিক গার্ডেনে, নিচে বড় এবার ফুল ধরেছে, এই এই চার বছরই ফুল ধরেছে, এই যে দেখো এটার ছবি, এটা আবার প্রথম আলো ক্যালেন্ডারে ব্যবহার করেছে, ক্যালেন্ডারে ব্যবহার করেছে তারা। আর আরেকটা আমি রমনা পার্কে লাগাই, সেটা এখনো ফুল ধরেনি। তো এই তো আমাদের স্মৃতি এবং তৎকালের, এখন এটা হলো জনসংখ্যার চাপ আছে ঠিকই, কিন্তু মূলত বন ধ্বংসের মূলে সাধারণ মানুষের বন্যা, তারা এটা বড় গাছ কেটে একটা সাধারণ মানুষ টেনে আনতে পারে না সেখান থেকে, এটা সংঘবদ্ধ মানে বনদস্যুর দল আছে যারা এই গাছ কাটার জন্য মানে হাইলি অর্গানাইজড, এবং তারা তাদের ট্রাক আছে, তাদের যন্ত্রপাতি আছে, এটা অস্ত্র শস্ত্র আছে, কারণ বন বিভাগের যে সাধারণ কর্মী, এই যে সাধারণ বন্দুক নিয়ে তাদের মুখোমুখি হওয়ার সাহস তাদের নাই, ফলে বন উজাড় হয়ে যাচ্ছে। আর আমাদের সরকারের অদূরদর্শী পরিকল্পনা, আমি খুব অবাক হই আমাদের বন বিভাগের জ্ঞান বুদ্ধি দেখে, এটা অনেক বিস্তারিত আলোচনা হয় সেসব আমার না, শুধু এটাই বলবো যে তারা এই ইকোসিস্টেম জিনিসটা বুঝে না, তারা কেবল গাছ বুঝে, বুঝলেন, শুধু গাছ বুঝে, গাছের কোনটার কত দাম, এই হলো তাদের মানে চিন্তা ভাবনার ধরন। আর তার ফলে যে প্রকৃতি, ইকোসিস্টেম, ইকোলজি, এ সম্পর্কে কোন ধারণাই তাদের। আরেকটা ব্যাপারও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা হলো যে আমাদের দেশে এখন বন বিভাগ এবং সরকার বিদেশি গাছ লাগানোর ব্যাপারে খুবই উৎসাহী, আমি এর কারণটা আমার কাছে একেবারেই মানে বুদ্ধ না আর কি জন্য। যেমন আমাদের পুরনো বিদেশি গাছ ছিল, ব্রিটিশরা এনেছিল, যেমন সেগুন এবং মেহগনি, এগুলি আমাদের ক্লাইমেটে মোটামুটি হয়, সেগুন অতটা হয় নাই, মেহগনি তো খুবই পপুলার হয়েছে এবং কুয়েটে যে পরিবেশ ডিস্টার্ব করে তা না, সেগুনের গুণ আছে কিন্তু বার্মার সেগুনের মতো কোয়ালিটি তো হাই হয় না, এটার ওই পাতা খুব অ্যাসিডিক এবং নিচে পাতা বলে পচে ওখানে কিছু হয় না। ফুলের গাছটা আছে, কৃষ্ণচূড়া রেন্টি ভেন্টি এইসব এটা ওটা আছে, ওগুলো কোন না, কিন্তু ইদানিং যেমন ইউক্যালিপটাস, ইউক্যালিপটাস অমনি বা যে কোনো বিদেশি গাছ ফর ডেকোরেশন, দু চারটা পাঁচটা দশটা তুমি এখানে ওখানে লাগাতে পারো, ইট ইজ নো প্রবলেম। কিন্তু তুমি এক্সটেন্সিভ কালটিভেশন করো তাহলে ইট ইজ হার্মফুল, কারণ এটা হলো নানান ইকোলজিক্যাল প্রবলেম ক্রিয়েট করে। আর ইউক্যালিপ্টাস এন্ড অ্যাকাসিয়াস, যেটা আকাশবনী আমরা বলি, যেটা অস্ট্রেলিয়া থেকে আনছি, তোমার যেখানে পড়াশোনা করো, ওরা ওই ড্রাই এরিয়ার গাছগুলি, ওগুলি খুব ডিপ্রুটেড এবং ওয়াটার সোক করে খুব বেশি, বুঝছো, ফলে আশেপাশে এটা প্রবলেম ক্রিয়েট করে। আরেকটা টেন্ডেন্সি হলো আমাদের দেশে ইদানিং কুইক গ্রোয়িং, বুঝছো, কুইক গ্রোয়িং গাছ। কুইক গ্রোয়িং অর্থ কি? কুইক গ্রোয়িং মানে ইট উইল অ্যাবজর্ব এ লট ফ্রম ইউর সয়েল অ্যান্ড ইউর মেক ইউর সয়েল ইনফার্টাইল, এটাকে অনুর্বর করে ফেলবে এবং তুমি তার প্রচুর সার দিতে হবে। তো গাছের দ্বারা কেউ সার দেন আমাদের দেশে, এই ট্রেডিশন নাই, তো ফলে এই একটা বিরাট প্রবলেম হয়ে গেছে। এটা কারণ আমি পরে একজনের কাছে শুনলাম যে বিদেশে যারা বন বিভাগের পড়াশোনা করতে চায় কোনো একটা পার্টিকুলার স্পিসিসের উপরে তো কাজ করে, অ্যান্ড ও দি ডেভেলপ ফ্যাসিনেশন ফর দ্যাট অ্যান্ড ইভেন কাম ব্যাক এটাকে প্রভোকেট করার চেষ্টা করে। আই ডোন্ট নো, মেবি আদার রিজনস টু, আই ডোন্ট নো। ফলে এই এই প্রবণতাটা মানে কমানোর কোন উপায় দেখি না, বহু লেখালেখা হয়েছে কিন্তু কোন কাজ হয় না, কেউ শুনে না এটা। আর একবার এই ধরনের জিনিস যদি ছড়িয়ে পড়ে তাহলে তুমি এটা কন্ট্রোল করতে পারবে না। কারণ লোকে যেমন আমাদের বাড়িতেও আমার ভাইয়ের ছেলেরা আম গাছকে দেয় একাশিয়ে গাছ লাগিয়ে, সিলেটে গেলে প্রচুর একাশিয়ে গাছ তুমি দেখবে। এখন প্রচুর পরিমাণে আগর চাষ হচ্ছে, আগর আমাদের দেশি গাছ, নো প্রবলেম, কিন্তু যে কোনো গাছের একক মনোকালচার, একক চাষ, এটা অবশ্যই হার্মফুল এবং এটা প্রকৃতির জন্য, ইকোসিস্টেমের জন্য, ইকোলজির জন্য, এনভায়রনমেন্টের জন্য এটা ভালো না। আর আমাদের সমস্ত মানে রিজার্ভ ফরেস্ট যখন উজাড় হয়ে গেছে, এখন বোধহয় 7% আছে সুন্দরবন যদি ধরো, যেটা বাঘের জন্য ঢক্কা পাচ্ছে, মানুষ হলে এটা এতদিন শেষ হয়ে যেত ওই বাঘ না থাকলে, এই বাঘ এটাকে রক্ষা করে, তো ফলে ওটা অতটা ড্যামেজ করতে পারে নাই। আর বাকি সব ফরেস্ট প্রায় উজাড় হয়ে গেছে সবগুলি। এখন এগুলি পুনর্জনের কোন পরিকল্পনা সরকার নাই, তারা ওই তাদের মনোকালচার এবং নাইলে সোশ্যাল বনায়ন, সামাজিক বনায়ন ইত্যাদি করে, তবে জনগণ এই জিনিসটা গ্রহণ করেছে এই প্রয়োজনটা এবং তারা প্রচুর গাছপালা লাগিয়েছে। এখন বন আমাদের সারা দেশে ছড়িয়ে পড়েছে সর্বত্রই, কিন্তু এখানেও আরেকটা লিমিটেশন, ম্যাক্সিমাম এরা বেশিরভাগই বিদেশি গাছ লাগায়, একাশিয়া নামে ভ্যারাইটিস, বিভিন্ন ধরনের যে গাছপালা লাগানো, ফলের গাছ, দেশীয় গাছ, ফলে আমাদের দেশীয় অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান দারু বৃক্ষ আমি বলি, যেটা কাঠের মূল্যবান গাছ, সেগুলি এখন খুবই নেগলেক্টেড এবং গোল্লুক লাগায় না, চম্বল কিছু কিছু লাগাই জানি, আর বাকি গামারি, জাম, তারপরে আরো ছিল তুন, গর্জন, এগুলি লোক এখন লাগায় না। আমরা আমাদের প্রায় সমস্ত প্রজাতি বিপন্ন প্রাণী এবং উদ্ভিদের, এর কারণ হল দেশ ছোট, জনসংখ্যা বেশি, তার প্রেশার আছে, বন আবাদ হয়ে গেছে এবং একবারে এক্সটিংক্ট হয়ে গেছে, এরকম প্রমাণ খুবই কম। আমি যে তোমার দুলি চাপার কথা বললাম, এগুলো হাইলি এন্ডেঞ্জার্ড, বুঝছো, হাই, এটার এমন যে কোনো কাস্টম মূল্য আছে সেরকম কিছু না, কিন্তু জাস্ট আমি যে বললাম ইটভাটায় সবই পড়ে আর করাত করলে সবই কাটে। আর ঢাকা শহরের কথা যদি বলো, আমি যখন 56 ইউনিভার্সিটিতে পড়তে এলাম তখন রমনা গ্রিন তো ঢাকা শহরই তো ছিল, ওই কার্জনাল ক্যাম্পাস ধরে গুলিস্তান এই ছিল এতটুকুই, আর মতিঝিলে আমরা ওয়াইল্ড প্লেন কানেকশনে যেতাম, বুঝছো, এখন তো মতিঝিল তুমি দেখতেই পাচ্ছ, আর এই ধানমন্ডির সব ছিল মানে ধানক্ষেত, আর এই সিদ্ধেশ্বরী এখন যেখানে বসে আছি আমরা, এখানে আমার বন্ধু বলেছেন তার বাবা এসে বাড়ি করলেন শিয়াল ডাকতো এবং এর জন্য তার মা এখানে থাকতে দিতেন না, বলে এখানে শিয়ালে ডাকে আমি থাকবো না, কারণ তার বাবা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ওই ঘুরে ঘুরে চাকরি করেছেন, দার্জিলিং, শিলং, দেরাদুন, ওইসব জায়গায় কলকাতা কাজ করেছেন, আর তো উনি বলছেন না না আমি এখানে থাকবো না, এখানে শিয়াল ডাকে। সেই ডাকার তুমি চেহারা এখন দেখো, সব বড় বড় রেন্ট্রিস ছিল, বুঝছো, এগুলি আমার সামনেই কাটা হলো সবগুলি বড় বিশাল বিশাল রেন্ট্রিস ছিল, কোনো আইন নাই। শুনে তুমি অবাক হবে, আমি কয়েক বছর আগে লন্ডনে গেলাম আমার এক আত্মীয়ের বাড়িতে, তো তাদের বাড়ির নম্বর হচ্ছে 5, আর এরপরের বাড়ির হল 3। আমি বললাম যে 4 বাড়িটা কোথায়, ওরা বললো 4 বাড়ি ওই যে দেখো একটা গাছ, এটা দেওদার গাছ আছে, 100 মতো বয়স হবে, এই গাছ থাকার জন্য এখানে বাড়ি বানিয়ে দেয় নেই, কারণ ওখানে গাছ 20-25 বছর বয়সে কোনো গাছ কাটতে দেয় না, তো আমাদের তো ওই যে 125 বছর গাছ কেটে ফেলছে, সব কেটে শহর আবাদ করে ফেলেছে, এখন বৃক্ষের ছায়া নাই। আর যে কোটা বৃক্ষ দেখো, ওই যে রবনা গ্রিন, এটা প্রাউড লক লাগিয়েছিলেন, ওনাকে আনা হয়েছিল, কারণ ঢাকা বঙ্গভঙ্গের পরে ঢাকা ছিল আসাম এবং পূর্ববঙ্গের রাজধানী, সুতরাং এখানে রাজধানীর এই অংশ করার জন্য ওকে ল্যান্ডস্কেপ উনি করেছিলেন। তো এই যে গাছপালা এখন যেটুকু আছে ওই রমনা গ্রিনেই আছে, আর পার্ক উনি করেন নাই, পার্কটা বাঙালিদের করা, ফলে এটা আমি বলি এটা গাছের কালেকশন, ওটা কোন পার্ক হয় না, কারণ দেয়ার ইজ নো ডিজাইনিং দ্যাট। আর একটা জিনিস লক্ষ্য করবে, এটা যেটা ব্রিটিশ কোথাও তুমি দেখতে পাবে না, সেটা হলো ফুটপাতে কোনো গাছ নাই, মিড আইল্যান্ডে গাছ লাগিয়েছে, মিড আইল্যান্ড অত্যন্ত নেরো এবং এটা গাছ বড় হওয়ার পক্ষে এটা একেবারেই অনুপযোগী এবং ওখানে গাছ লাগায়। তো আমি রিক্সাওয়ালে জিজ্ঞেস করলাম, রে ভাই এখানে গাছ লাগায় কেন, আর পাশের গাছ লাগায় না কেন? সে বললো, স্যার এটা হইলো ওই রাস্তার ঠান্ডা রাখার জন্য, মানুষের জন্য না। আমি নর্দান কলেজে যে গার্ডেন করেছিলাম, আমি যখন টিচার ছিলাম সেখানে, ওই আমাদের রাস্তার পাশেই দেখবে তুমি বড় বড় এন্ট্রি আছে, বট গাছ আছে এখন। এবং সেন্ট্রাল উইমেন্স কলেজে আমি পেল্টোফরাম লাগিয়েছিলাম একদম আমাদের বর্ডারে, যেটা রাস্তায় ছায়া দেয়। তো ওই দুই জায়গাতেই তুমি দেখবে যে গরমের সময় এই রিক্সাওয়ালা ঠেলাওয়ালা এইসব লোকজন ওখানে বসে বিশ্রাম করে, ছায় বসে ঘুমায়, রেস্ট বিশ্রাম নেয়, এই দুই জায়গায় আমি দেখি এরকম। ফলে ছায়াটা শহরের জন্য যে কতটা প্রয়োজনীয়, অ্যাকচুয়ালি নিয়ম হলো যে যেমন কতটা স্পেস রাস্তার জন্য থাকবে, এরকম কতটা ওপেন স্পেস এবং কতটা গাছের জন্য থাকবে, এগুলির হিসাবপত্র আছে। আমাদের যারা টাউন প্ল্যানার তারা এগুলি সবই জানেন, তারা এগুলি করেছেনও, মাস্টার প্ল্যানে আছে, কিন্তু ওটা বাস্তবায়ন সম্ভব হয় না। আমার এটা আইডিয়া ছিল, যেমন আমি লেনগার্ডে দেখেছি যে তাদের দেশের প্রধান যে ট্রি স্পিসিস আছে তার একটা কালেকশন আছে, এক দুটা করে গাছ লাগাইয়া মোটামুটি সবগুলি ভ্যারাইটি যতটা ওখানে হয়। তা আমার ইচ্ছা ছিল যে ঢাকার একটা পার্কে অন্তত আমাদের ওয়াইল্ড ট্রিজদের একটা কালেকশন থাকবে, বুঝছো? কোনো লেখলে কোনোরকম কোনো কোনো সালা কেউ পাবে না। আমি স্বতঃপ্রবৃত্ত হয়ে রমনা পার্কের, ওরা পূর্ত বিভাগের আন্ডারে, পূর্ত বিভাগের বড় অফিসারের সঙ্গে দেখা করেছি, উনি আমাকে বলেছেন যে দাদা আপনি ল্যান্ডস্কেপ কোথায় করবেন, ঢাকা শহরে কোনো পার্কই থাকবে না, সব দখল করে ফেলবে। এই দেখেন আমাদের আমাদের যে রমনা গ্রিনেটার কতটা জায়গায় নিয়েছে, কাকরাইল মসজিদ বড় একটা জায়গায় নিয়েছে, ঢাকা টেনিস কমপ্লেক্স আপনি এতে গিয়ে দেখবেন, সুরাটে দেখবেন পুলিশরা বিরাট একটা জায়গা দখল করে আছে, শিশু পার্ক অনেকগুলি জায়গা নিয়েছে, আরো যে কে কখন কোন জায়গা নেবে আপনি কিছুই জানবেন না, আপনি কার জন্য কাজ করবেন, এখানে কিছুই থাকবে না। এই যে বুড়িগঙ্গা, আরে কি আশ্চর্য, আমি তো মস্কো চলে গেছিলাম, আমি তো এগুলি জানি না। আমরা এই বুড়িগঙ্গা পার হয়ে যখন ছাত্র ছিলাম কতবার গিয়েছি ওই জিন্দিডা সুবাইডা ওইসব জায়গায় তোমার প্লেট কালেকশনে, এবং আমাদের তখন স্বপ্ন ছিল যে ঢাকা যখন আমরা যদি কোনো স্বাধীন হই, এটা যদি রাজধানী হয় তাহলে ইট উইল বি গার্ডেন সিটি, এবং পুরো জিন্দিরা বুড়িগঙ্গা ওই পার্কটা পুরোটা খালি থাকবে, ওপেন স্পেস থাকবে, এই দুই পার থাকবে, বুলেভার হবে, ওখানে পাম গাছ থাকবে, নিয়ন লাইট থাকবে, আর এই ট্রান্সপারেন্ট স্বচ্ছ বুড়িগঙ্গার পারে মানুষ ঘুরে বেড়াবে। এখন তুমি একবার গিয়ে ঘুরে দেখে আসো বুড়িগঙ্গার দুই পারের কি অবস্থা, এবং নদী গ্রাস করে ফেলছে লোক, আর পলিউশন। এই ইদানি একটা পিকনিকে গিয়েছিলাম গতবার দিনের বেলা, জাহাজে করে চাঁদপুর থেকে গোয়েন ব্যাক সিস্টেম, এত দুর্গন্ধ আর এই কালো জল, এ আমি জীবনে দেখি নাই। আমরা সাভারের দ্বারা একটা নদীতে বন্ধু বান্ধবরা মিলে স্যাটারডে সাঁতার দিতে যেতাম, আমরা বললাম স্যাটারডে, এই নদী এখন গেলে দেখবো আলকাত্রার মতো পানি এটা জমে আছে, এখন ড্রিঙ্কিং ওয়াটার নেই আমাদের। এখন ওই মেঘনা থেকে তোমার পানি আনার জন্য মানে পাইপ লাইন দেওয়া, তাতে ওই শহরের 2 কোটি লোক হয়ে যাবে কয়েক বছর পরেই, এদের এই পানি, আর আন্ডারগ্রাউন্ড ওয়াটার ক্রমে নিচে চলে যাচ্ছে। এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার তো তুলে না, আমি বিদেশে রাশিয়া থাকার সময় আমি অনেক প্রবন্ধ অনুবাদ করেছি, ওরা সবসময় আন্ডারগ্রাউন্ড ওয়াটার তুলতে নিষেধ করে, যে ওটা রিপ্লেস করা যায় না, ওটা তুলবে না, বুঝছো? তারা লেক এবং টেমসের যে ওয়াটার বা মস্কো নদীর ওয়াটার পলিউটেড, কিন্তু নট দ্যাট পলিউটেড আমাদের বুড়িগঙ্গা, ওটা পিউরিফাই করে খাওয়া যায়, করতেন, কিন্তু আমাদের তো সম্ভব না। এই শীতলক্ষা বুড়িগঙ্গা তুরাগ এমন ভাবে, বালু নদী এমন ভাবে দূষিত করেছে, আর এই চারদিকে খালি উপসর তৈরি হচ্ছে, এই ধানি জমি পরিবেশ বিল সব ভরাট করে তো ঢাকা জলাবদ্ধতায় ভুগবে, আর হচ্ছে এটা একটা বিশাল শহরে পরিবর্তিত হবে, তাতে মানে সমগ্র দেশ এটা বিপর্যয়ের মুখে গিয়ে পড়বে।
স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এই বটনি বা উদ্ভিদ বিদ্যার পঠন পাঠন নিয়ে কিছু বলেন স্যার?
খুবই দুঃখের বিষয় যে আমাদের এখনকার যারা শিক্ষক, আমাদের পরের প্রজন্মে বা আমার ছাত্র যারা যারা শিক্ষকতায় তো যায় খুবই মানে সাধারণ ছাত্র, ভালো ছাত্র তো বিশ্ববিদ্যালয়ে পড়ে বিদেশে করে আর ফিরে না, বুঝছো? ফলে আমাদের এই এটা একটা একটা ড্রেনেজের মতো, বুঝছো? ভালো ভালো আমাদের ট্যালেন্ট মানে মানে আমরা এক্সপোর্ট করে দিচ্ছি সব এবং চলেও যাচ্ছে এই দেশ থেকে, আর যারা থাকেন তাদের মধ্যে আগ্রহটা খুবই কম। স্কুলে হয়তো দু চারজন শিক্ষক থাকতে পারেন, কিন্তু এই জন্য শিক্ষক স্কুলে টিকতে পারবেন না, কারণ স্কুলে এত পলিটিক্স এবং এত নোংরামি, বুঝছো? ওখানে এইসব জিনিস নিয়ে টিকা খুব মুশকিল। আমাদের একটা প্ল্যান ছিল যে বটনিক্যাল গার্ডেনটা আমাদের, এটা হারবেরিয়াম আছে আর বটনিক্যাল গার্ডেন আছে, হারবেরিয়াম আর বটনিক্যাল গার্ডেনের মধ্যে একটা বড় ওয়াল, তুমি তোমার সরে গিয়ে জিজ্ঞেস করিও যে যে বটনিক্যাল গার্ডেন আছে যে অস্ট্রেলিয়ার কথা বলছি, দেখবে তাদের নিউক্লিয়াস হল হারবেরিয়াম অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। বটনিক্যাল গার্ডেন ইজ নট এ প্লেস ফর মুভিং অ্যাবাউট অ্যান্ড সিইং দিস অ্যান্ড দ্যাট থিং, এটা কোনো বিনোদনের জায়গা না, এটা জায়গাটা হলো এটা যে গবেষণা ইনস্টিটিউট, বুঝছো? এখানে অনেক মৌলিক গবেষণা হয়, আর এদের কাজ হলো দেশের থেকে মানে যেগুলি গুরুত্বপূর্ণ গাছপালা এগুলি এখানে লাগানো, বিদেশ থেকেও আনা, এক গ্রিন হাউস, ওয়াটার হাউস, অর্কিড হাউস, ক্যাকটাস হাউস এসব করা, প্লাস হলো গবেষণা করা। এখন ইদানিং আমি কিউ গার্ডেনের সঙ্গে আমার খুব ভালো যোগাযোগ আছে, কিউ গার্ডেন এখন তাদের নতুন যে পরিকল্পনা নিয়ে এলো পৃথিবীব্যাপী বিভিন্ন প্রজাতি সংরক্ষণের তাদের প্রজেক্ট, এবং ওরা বলে এখন বড় বটানিক্যাল গার্ডেন না করে ছোট ছোট বটানিক্যাল আঞ্চলিক বটানিক্যাল গার্ডেন করে, যারা ওই অঞ্চলটা ভালো করে অবজার্ভ করতে পারে, দেখতে পারে, ওখানে ওই আইডিয়াটা স্প্রেড করতে পারে, স্কুলে ছেলেমেয়েদের নিয়ে বটানিক্যাল গার্ডেন দেখাতে পারে, ছোট বটানিক্যাল গার্ডেন দেখাতে পারে, ওতে উদ্বুদ্ধ করতে পারে, শিক্ষকদের উদ্বুদ্ধ করতে পারে, পাবলিককে করতে পারে, এবং ওখান থেকে চারা বিক্রি, টাটা চারা দিয়ে দেওয়া, তাদের বাড়ি বাড়ি গিয়ে বলা, এটা হলো ছোট বটানিক্যাল গার্ডেন সম্ভব। তো আমাদের তো আমাদের তো আমি কতদিন লেখে এই হারবেরিয়াম আর বটানিক্যাল গার্ডেনের দেয়ালটাই তুলতে পারলাম না, এখন আমি ভাবছি যে অনেকদিন থেকে ভাবছি কিন্তু হয়ে উঠে না। এখন ওই মিনিস্টারের সঙ্গে দেখা করে বলল মিনিস্টার আমার কথা বুঝবেন কি বুঝবেন না আমি খুব নিশ্চিত না, কারণ এখানে লট অফ পলিটিক্স ইজ দেয়ার, এভরিওয়ার দেয়ার ইজ পলিটিক্স, এবং আমাদের যে মিডিয়া এরা কিন্তু ইদানিং এনভায়রনমেন্ট সঙ্গে একটু কনসিয়াস হয়েছে, কিন্তু এরা বিজ্ঞানের জগতের সঙ্গে কোনো সংস্কৃতির সঙ্গে যতটা সম্পর্ক রাখে বিজ্ঞানের জগতের সঙ্গে তারা অতটা সম্পর্ক রাখে না। এমনকি আমি এশিয়াটিক সোসাইটিকে দেখেছি যে আমরা ফেলোশিপ দিলাম বা প্রেসিডেন্ট এলেন, এটা নিউজ মিডিয়ায় কোনো খবরই আসে না, তারা যায় যেখানে সেন্সেশনাল সমস্ত ব্যাপার আছে ওইগুলি।
এখন আমরা গর্ব করতে পারি ঢাকা শহরে এমন কোন গাছ গাছের প্রজাতি কিছু আছে বা ইমিডিয়েটলি বাঁচিয়ে রাখা দরকার?
খুবই আছে আমরা কত লেগে, যেমন প্রাউড লোক, যেমন প্রাউড লোকের তো নামটাই তো আমি আবিষ্কার করলাম, কারণ আমি যখন সামলিন নিশোর করলাম 65 তখন এই ডোমনাগ্রিন কে প্ল্যান করেছে, তো আমি কোনো খোঁজ পাইনি। তাই বাগ্যিক বলদা গার্ডেন অমৃতবাবু ছিলেন, ওনার বাবা ইয়ের সঙ্গে কাজ করেছিলেন প্রাউড লোকের সঙ্গে, আর ওর গুরু ছিলেন এই এক চক্রবর্তী, এই মুহূর্তে আমার সামান্য সুরক্ষিত আছে, এটা ফুটনোটে দেখেও আছে, উনি তার প্রধান অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তো উনার ইন্টারভিউ নিয়েছিলাম আমি, তো উনি আমাকে সব বলেছিলেন এই ইতিবৃত্তটা উনি কিভাবে এটা করেছিলেন আর কি। তারপরে উনি যখন চলে গেলেন, বঙ্গভঙ্গ যখন রদ হয়ে গেল, রাজধানীর হলো না, এই বাড়িগুলো ইউনিভার্সিটিকে দিয়ে দিয়েছিল, ওটা টিচাররা থাকতেন সব বাড়িকে, আর উনি তখন যতদিন চাকরি ছিল অতদিন এই গাছপালা দেখাশোনা করেছেন। তো এই মডেলটা আমরা চেয়েছিলাম যে সারা শহরে ওরা করবে, কিন্তু তারা এই মডেলটাই অনুকরণ করতে পারলাম। এই তার লাগানো গাছগুলি এখনো প্রাচীন বৃক্ষ আছে, কিন্তু দেখে তো শুনে তুমি অবাক হবে যে গাছগুলি মরে যাচ্ছে, কিন্তু এগুলির জায়গায় ওরা করছে কি মেহগুনি লাগাইতে শুরু করেছে, ফাঁকে ফাঁকে সব মেহগুনি লাগাচ্ছে। এটা একটা আশ্চর্য ব্যাপার। এবং আমরা অনেক সময় ভাবি যে আমরা ওই ওই মেহগুনি গাছ কেটে জেলে যাই, বরং গিয়ে অন্তত এটা প্রতিবাদ করি যে আমাদের জেল দাও, ওই গাছগুলি বাঁচাও। আছে আমাদের গাছ আছে, পুরনো গাছ আছে, যেমন ওই পাডাউকে রেভিনিউ আছে, তারপর তেলসুটে রেভিনিউ আছে, পুরনো বট গাছ আছে, তেঁতুল গাছ আছে, এগুলি এখন অবশ্য লোকে খুব কনসাস, এগুলি কাটতে দেয় না, কোথাও একটা গাছ কাটলে হামলে পড়ে। কিন্তু অজুয়া সরকার যদি চান কিনা করতে পারেন, আছে অবশ্যই।
পুরনো স্যার আমাদের করো ছিজল গাছ টিকে আছে স্যার, দেশে এখনো কোথাও সুনামগঞ্জে শুনেছি 800 বছরের পুরনো গাছ আছে, সম্ভব স্যার এটা?
সম্ভব সম্ভব, যদি কেউ বিশেষ ভাবে ওনার ব্যক্তিগত সম্পত্তি হয় অথবা লোকজন কনসাস, আজকাল লোকজন যথেষ্ট সচেতন এইসব ব্যাপারে। কিন্তু শুনে তুমি অবাক হবে, কতইটা অবাক হওয়ার খবর তোমার, আমি অবাক শব্দটা অনেকবার ব্যবহার করলাম। এটা হলো সিলেট টু তামাবিল যে রাস্তাটা ছিল, ওটার দুই পাশে দুই সারি করে হিজল গাছ লাগানো ছিল, বহু পুরানো ব্রিটিশ আমলের, বড় বড় বিশাল, এবং ওতে নানা রকম অর্কিড ছিল। তো আমি ওইদিকে প্রায় যেতাম ওগুলি অর্কিড দেখার জন্য, খুব সুন্দর ছিল। তো আমার এক বন্ধুকে আজ বোধ হয় 10 বছর আগে তারা বললাম, সে আবার গাছপালা খুব ভালোবাসে, সিলেটের ছিল, আমার ক্লাসমেট ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, জগুল কবির। তো তাকে বললাম যে তুমি তো ওইদিকে যাও, ওই গাছগুলি কেমন আছে? গাছ তুমি পাগল, বলে একটাও নাই। কেন বলে কেটে নিয়ে গেছে? কে কেটে নিয়ে গেল? তো পুরনো গাছ, এত সুন্দর গাছ, যে কেটে নিয়ে গেল কে? এটা ওই সব বনদস্যুরা, ওই যখন বন্যার সময় পানি আসে রাত্রে এসে কেটে পানি দিয়ে বাসে গেল, সব উদয় হয়। তারপরে যে যশোর রোড যেটা বিখ্যাত, ওটা তুমি গেলে দেখবে ইন্ডিয়ান পার্টি, কিন্তু সবগুলি দুই পাশের মেহগিনি এবং রেন্ট্রি গাছগুলি আছে। আর আমাদের এখানে দেখবে শুধু ওই সীমান্ত ফাঁড়ির ওখানে কয়েকটা গাছ আছে, আর বাকি সব পরিষ্কার, ও কেটে কেটে নিয়ে গেছে সব। আমরা তো ছোটবেলা পড়াশোনা করিনি, আমরা তো ক্লাস এইট পর্যন্ত খেলাধুলা করেছি, এই স্কুলে তো এমন কোনো বিশেষ চাপ ছিল না। আমি যে প্রকৃতির সম্পর্কে যে আমার এত মানে ভালোবাসা, এটা ওই সময় গড়ে উঠেছে। আমি যে সারাদিন বই নিয়ে বসে থাকতাম তাহলে আমি কিছুই জানতাম না। আমি মানব চরিত্র জানি, আমি গাছপালা জানি, জীবজন্তু জানি, বিল জানি, পানি জানি, ওগুলির মধ্যে ছোটবেলা ন্যাংটা, তারপরে একটা প্যান্ট পরে কত জায়গায় ঘুরেছি, কোন অবাধ স্বাধীনতা আমাদের, যে পড়াশোনার কোনো চাপই ছিল না। এখন তো এটা যন্ত্রের মতো, বুঝছো তো? এই শিক্ষা ব্যবস্থা আমাদের, এটা ডেলে সাজানো সম্ভব না। এই কারণে সম্ভব না, কারণ হচ্ছে আমাদের লোক সংখ্যা এত বেশি, ছাত্র সংখ্যা এত বেশি, এবং দক্ষ শিক্ষকের এতই অভাব যে এগুলি পুনর্বিন্যাস করা প্রায় অসম্ভব। কয়েকদিন আগে প্রেস ক্লাবে একটা সেমিনার হলো, এই যে বাংলাদেশে পার্টিকুলার ঢাকা বলছি আগে অনেক পুরানো গাছ পড়ে যাচ্ছে, তো এই প্রসঙ্গে অনেক কোথায় আলোচনা হলো। সেই সঙ্গে এলে ওই জুলজির এক প্রফেসর আমার পাশে ছিল, উনি বললেন যে গাছ বাদ দেন, আমাদের মানুষ কোথায়? আমাদের বাচ্চারা এখন যে ফ্ল্যাট বাড়িতে বড় হচ্ছে, লোহার খাঁচার মতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়রার মতো শুধু পৃথিবী থেকে, নিচে নামার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই, তো এদের কি হবে? এরা বড় হইলে মানুষ হবে? There is no answer to all these questions. আমার বয়স তখন 82, বলে আমার কোন ভবিষ্যৎ পরিকল্পনা নাই। আমি আমার একটি সুন্দর স্বদেশ দেখে যেতে চাই, যেখানে প্রকৃতি ও মানুষ পরস্পরের সহযোগিতার ভিত্তিতে বসবাস করবে, অত্যন্ত সাধারণ জীবন যাপন করবে। আমাদের মতো দেশে পশ্চিমা ধরনের প্রসপারিটি কখনো হবে না, হওয়া উচিত না, কোনো প্রয়োজনও নাই। কারণ এটা তুমি ভালোই জানো যে পশ্চিমা লেভেলের যে জীবনযাত্রার যে মডেল, যে উন্নয়ন যে মান, এটা যদি উন্নয়নশীল দেশে করতে যায় তাহলে তিনটা পৃথিবীর ন্যাচারাল রিসোর্সেস তার লাগবে, আর শ্বাস নেওয়ার মতো কোনো অক্সিজেন বাতাসে থাকবে না এই পৃথিবীতে, সুতরাং ওটা হবে না। আমাদের টোটালি ডিফারেন্ট। আমি ইদানিং খুবই লিখছি যে আমাদের এই যে জনসংখ্যা আরো 50 বছর পরে যদি কত 40 কোটি হয়, তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে, আমরা কিভাবে সার্ভাইভ করবো, এই নিয়ে এখন একটা থিঙ্ক ট্যাঙ্ক বসাও, ওদের রিপোর্ট পড়ো, দেখো প্ল্যানিং গুলি ঠিক করো, এমনও হতে পারে যে আমাদের এগ্রিকালচার যেটুকু ল্যান্ড আছে এটুকু আমরা কোথায় কোথায় পাট করবো, কোথায় ধান করবো, কোথায় গম করবো, কোথায় আলু করবো, এগুলি এখনো সিল করা উচিত এবং ওইভাবে প্রিপেয়ার হওয়া উচিত। আদারওয়াইজ আমরা বিক্ষিপ্ত শিল্প করে দূষণ এবং জমির পরিমাণ কমিয়ে এমন একটা অবস্থায় পৌঁছব যে এ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারবে।
শ্রোতা বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেইল হল banglaradio@gmail.com। বাংলা রেডিওর অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়। ওয়েবসাইট হল www.banglaradio.org.au। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। ঢাকা থেকে আমি ওবায়দুল হক, শুভরাত্রি।